AQA, Specimen Material, A-Level Examination in Bengali, Paper 3 Listening Test. Section A. Question 1.
Moddho Prachye Deshantar Hawa. Jibikar Shondhane, Moddho Prachye Paridebar Jonno, Onekei Amar Bloge Likche. Tara Jante Chacche, Chakrir Jonno, Onno Deshe Jawar Upay Ki. আমার মনে হয় এসব লোকজনের অনেকেই দেশান্তর হওয়ার ধাপগুলো কি কি না জেনেই লিখছেন। মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে থাকা ও কাজ করার অনুমতি পাওয়া যেমন সময় সাপেক্ষ, তেমনি ব্যয়বহুল। বাঙালিদের মধ্যে কেউ কেউ মনে করেন মধ্যপ্রাচ্যের সর্বত্র টাকা পয়সার ছড়াছড়ি। কাজ করার অনুমতি পেলে কয়েক মাসের মধ্যেই লোকজন তাদের ভাগ্য ফেরাতে সক্ষম হবে। কথাটা কিন্তু সত্যি নয়। এখানে পৃথিবীর অনেক দেশ থেকে লোকজন আমার মতো দেশ ও পরিবার ছেড়ে এসেছে। আমাদের মতো লোকেদের জন্য এসব দেশে বেশি বেতনের কাজের সুযোগ সীমিত। সবাই অনেক পরিশ্রম করে অর্থ রোজগার করছে। নিজ নিজ দেশে পরিবার পরিজনের কাছে টাকা পাঠাচ্ছে, তবে মাঝে মাঝে নিজের কাছে প্রশ্ন করি, পরিবার পরিজন আর নিজের দেশ ছেড়ে এভাবে দেশান্তর হওয়াটা কি ভালো? দেশে আমার যদি ভালো বেতনের একটা চাকরির সুযোগ থাকত, তাহলে কখনোই সব কিছু ছেড়ে অন্য দেশে পাড়ি দিতাম না। আমি 29 বছর বয়সের একজন গ্র্যাজুয়েট। এসব দেশে চাকরি পেতে হলে বয়স 30-এর অনধিক ও ইংরেজি জানা বিশেষ দরকার। ইংরেজিটা জানা থাকায় এক দফতরে অফিস সহকারীর কাজ পেয়ে গেলাম। সেখানকার দুই রুমের একটা ভাড়া বাড়িতে 10 জন কষ্ট করে থাকি। পরিবার নিয়ে বাস করার মতো আর্থিক সামর্থ্য আমাদের নেই। অন্যদিকে কিছু সংখ্যক দক্ষ বাঙালি প্রকৌশলী এবং চিকিৎসকও চাকরির বিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে সপরিবারে মধ্যপ্রাচ্যে এসেছেন। বিভিন্ন সরকারি কার্যালয়ে বেশি বেতনের কাজ করছেন। বছরে বছরে কার্যালয়ের খরচে তাঁরা দেশে ঘুরে আসেন। এদের সংখ্যা অবশ্য আমাদের মতো যুবকদের তুলনায় কম। তবে চাকরির চুক্তি ও মেয়াদ শেষ হলে তাঁদের দেশে চলে যেতে হয়। তখন দেশে ফিরে নতুন করে তাঁদের কাজ খুঁজতে হয়।
Question 2.
ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন ও বাস্তবায়ন। আমি মনে করি ডিজিটাল বাংলাদেশ হল একটি তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, যেখানে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠা করা হবে সুসংহত প্রশাসন, ইন্টারনেট ব্যাংকিং এবং ব্যবসা বাণিজ্য। বর্তমান সরকারের অঙ্গীকার হল এই স্লোগান 2021 সালের মধ্যে বাস্তবায়ন করা। এর উদ্দেশ্য হল একটি আধুনিক শান্তিকামী মধ্য আয়ের দেশ করা।
যেসব ডিজিটাল সেবা এখন প্রচলিত সেগুলো হচ্ছে শিক্ষার্থীদের ভর্তির জন্য তালিকাভুক্তি, চাকরির জন্য সরকারি ও বেসরকারি আবেদনকারীদের তালিকা, বিল পরিশোধ, কেনাকাটা ইত্যাদি। তবে সেবার কাজ সহজ ও ত্বরান্বিত করার জন্য জাতীয় পরিচয়পত্র পুরোপুরি ডিজিটাল করার প্রচেষ্টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
আমার মনে হয় একটা সঠিক পদক্ষেপ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার চেয়েও বাংলাদেশ সরকার বেশ কিছু বেসরকারি সহযোগীদের সঙ্গে কাজ করে তার প্রতিশ্রুতি অর্জনের চেষ্টা করছে। সরকার তথ্য প্রযুক্তি পার্ক নির্মাণ ও সফটওয়্যার রপ্তানির পরিকল্পনাও হাতে নিয়েছে। এই তথ্য প্রযুক্তি দেশের অর্থনীতির গতি বাড়ালেও প্রযুক্তি সাফল্যের পথে বড় বাধা হচ্ছে অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ। ঢাকায় নেটওয়ার্ক পাওয়া গেলেও ঢাকার বাইরে এটা সহজসাধ্য নয়। তাছাড়া যেসব লোকজন ইন্টারনেট ব্যবহার করছে তাদের সংখ্যাও কম।
এই বাধাগুলো কাটিয়ে ওঠার সম্ভাব্য উপায়গুলো হচ্ছে প্রযুক্তির সুষ্ঠু প্রসারের জন্য দক্ষ প্রশিক্ষক নিয়োগ, তাছাড়া উন্নত মানের প্রযুক্তি নির্ভর শিক্ষা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকল পর্যায়ে চালু করা, এবং সবচেয়ে বড় কথা হল দেশের সর্বত্র ইন্টারনেট ক্যাফে স্থাপন করে এই প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া। তাহলেই বাংলাদেশকে ডিজিটাল উন্নয়নের আদর্শ হিসেবে উপস্থাপন করা যাবে।
আর একটা দিক হল টেলিমেডিসিনের সুযোগ। এতে রয়েছে চিকিৎসকদের সঙ্গে টেলিফোন বা ভিডিও সংযোগে কথা বলার সুযোগ এবং রোগ সম্পর্কে সার্বক্ষণিক অনলাইন সেবা। ফলে দীর্ঘ সময় ডাক্তারখানায় অপেক্ষা করা বা ওষুধের জন্য দাঁড়িয়ে থাকার মতো দেশের প্রথাগত চিকিৎসা পদ্ধতির আমূল পরিবর্তন ঘটবে।
Question 3.
আধুনিক বনাম পুরনো মূল্যবোধ। আজকে বাংলাদেশের একজন বিশিষ্ট কর্মজীবী মহিলা শিউলি আমাদের মুক্তকণ্ঠ অনুষ্ঠানে এসেছেন। আচ্ছা শিউলি আপা, প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব আপনার পারিবারিক জীবনের কথা, কিছু বলুন আমাদের।
অন্যান্য অনেক পরিবারের মতো আমার পরিবারও রক্ষণশীল। ডিগ্রি পরীক্ষার কয়েক মাস আগে হঠাৎ করে আমার বিয়ে হয়ে গেল বাবা মায়ের পছন্দের ছেলে সোহেল আহমেদের সঙ্গে। উচ্চশিক্ষিত ও বিত্তবান ছেলে সোহেল। আমি বাবা মাকে নিরাশ করতে চাইনি, তাই ভাবলাম বিয়ের পর পড়াশোনাটা শেষ করে ফেলব। কিন্তু আমার স্বামী মেয়েদের উচ্চশিক্ষা নেওয়া ও পেশাজীবী হওয়ার ঘোর বিরোধী। তার মতে মেয়েরা শুধু ঘরে থেকে সংসার দেখবে আর সন্তান প্রতিপালন করবে। আজ যখন আমরা নারী প্রগতির কথা বলছি, নারী জাতির প্রতি তার সেকেলে মনোভাব আমি মেনে নিতে পারিনি বলে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এক বছরের মেয়েকে নিয়ে বাবার বাড়িতে ফিরে এলাম। মায়ের কাছে বাচ্চা রেখে লেখাপড়া শেষ করলাম, তারপর চাকরিতে ঢুকলাম। কাজের জায়গায় আমার ওপরওয়ালা রিপন চৌধুরীর সঙ্গে পরিচয় হল। সবাই তাকে সমীহ করে চলত, কারণ মহিলা পুরুষ সব কর্মচারীকে সে সমান চোখে দেখত। রিপনের দৃষ্টিভঙ্গি যেমন ছিল বেশ আধুনিক, তেমনি আমার নিজস্ব রুচিবোধেরও সে মর্যাদা দিত। অবশেষে আমরা ঘনিষ্ঠ হলাম। একদিন রিপন আমাকে বিয়ের প্রস্তাব দিল। প্রথমে আমি মনস্থির করতে পারিনি।
আচ্ছা, কেন আপনি নতুন জীবনের প্রতি আশাবাদী হলেন?
রিপন আশ্বাস দিল যে আমার ব্যক্তিস্বাধীনতায় সে কখনোই হস্তক্ষেপ করবে না এবং সবসময় আমার মতামতের মূল্য দেবে। আমার মেয়েকেও সে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করবে। তাই আমি আশার আলো দেখতে পেলাম।
তা কেমন কাটছে আপনার নতুন জীবন?
আলাপ আলোচনার মাধ্যমে সাংসারিক সমস্ত কাজকর্ম আমরা ভাগাভাগি করে নেই, কাজের ক্ষেত্রেও একে অন্যকে সহযোগিতা করি। বাড়িতে বাচ্চার দেখাশোনা করার জন্য নির্ভরযোগ্য আয়া রেখেছি, যাতে আমরা আরাম করতে পারি। আমার প্রতি রিপনের উদার দৃষ্টিভঙ্গি এবং আমাদের দুজনেরই আর্থিক সচ্ছলতা ও পারিবারিক স্বাচ্ছন্দ্য আমাকে দিয়েছে অনেক সুখ।
Question 4.
একটি সাম্প্রতিক ধর্মঘট। আজকে আমাদের টেলিভিশনের সংলাপ অনুষ্ঠানে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রফিক। আমি তার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ধর্মঘটের কথা শুনব। আচ্ছা রফিক, আমাকে বলবেন কি কেন আপনারা ধর্মঘট ডেকেছেন?
হ্যাঁ, তারা ছাত্রছাত্রীদের ওপর খরচের বিরাট বোঝা চাপিয়ে দেওয়ার প্রস্তাব করছে। যেমন, পূর্ববর্তী আশ্বাস প্রদান সত্ত্বেও ছাত্রছাত্রীদের লেখাপড়া ও থাকা খাওয়ার খরচ বাড়ানো হচ্ছে। ছাত্রছাত্রীরা এসব খরচ বহন করতে অসমর্থ। বিশ্ববিদ্যালয় অঙ্গনের অনেক মূল্যবান শিক্ষা কার্যক্রম স্থগিত করার পরিকল্পনা রয়েছে, যেখান থেকে ছাত্রছাত্রীরা সবসময় উপকার পেয়ে আসছে। ছাত্রছাত্রীরা এতে খুবই অসন্তুষ্ট।
আচ্ছা, কিভাবে আপনারা এই ধর্মঘটের প্রস্তুতি নিয়েছেন?
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে আমরা এই ধর্মঘটের ঘোষণা দেই। মিডিয়ার বিভিন্ন বিভাগসহ বহুসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক আমাদের বক্তব্য শোনার জন্য সেখানে উপস্থিত ছিলেন। ধর্মঘট চালিয়ে যাওয়ার জন্য প্রচুর সমর্থন আমরা পেয়েছি। ধর্মঘটের দিন বিশ্ববিদ্যালয়ের সবগুলো অনুষদ ভবনের প্রধান ফটকে আমরা তালা ঝুলিয়ে দেই। কোনো ক্লাস বা ওই দিনের নির্ধারিত পরীক্ষাগুলো হয়নি। আমরা আমাদের দাবি তাদের শোনাতে চেয়েছি।
আপনাদের এর পরের কর্মসূচি কি কি হবে?
আমরা উপলব্ধি করি যে আমাদের কর্মসূচির এটাই শেষ নয়, তবে শিক্ষার্থীদের এবং তাদের গবেষণার ওপর আরও পদক্ষেপের প্রভাব সম্পর্কেও আমরা সচেতন। দাবি মানা না হলে প্রথম পদক্ষেপ হবে আমাদের একটি দলীয় সভা ডেকে সদস্যদের মতামত নেওয়া। সফল না হলে আরেকটি দিন আমাদের ধর্মঘট ডাকতে হতে পারে। তবে আমরা এও বুঝতে পারি যে সেটি আমাদের সব সদস্যদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। আরেকটি পদক্ষেপ হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আমাদের বক্তব্য পেশ করে এবং এখানে ঢাকার শিক্ষার্থীদের ওপর প্রস্তাবিত পরিবর্তনের নেতিবাচক প্রভাব কি হতে পারে সেই সম্পর্কে জানিয়ে একটি সমাধান বের করার প্রত্যাশায় লিখিত এক বিশদ বিবৃতি পাঠানো।
আচ্ছা, এতক্ষণ আমার সঙ্গে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
সেকশন সি, কোয়েশ্চেন সিক্স,
উৎসব ও ঐতিহ্য। আমার কাছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আমার প্রিয় উৎসব হল নবান্ন উৎসব। আমি গ্রামীণ পরিবেশে বড় হয়েছি, যেখানে ফসল এবং কৃষিজাত পণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে উৎসবটি আমার প্রিয়। আমোদ প্রমোদের আগাগোড়া দেখতে পারা এবং অনেক পর্ব ও মুখরোচক খাবারের ভিডিও তোলা এসব অনুষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার এক দারুণ উপায়। আমার বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা হাতে বানানো পিঠা ও পায়েস দিয়ে সবাইকে আপ্যায়ন করে এবং সবাই সেগুলো উপভোগ করে। চারিদিক তখন আনন্দঘন পরিবেশে মুখর হয়ে ওঠে। আমার দাদির বয়স অনেক, কাজেই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারেন না। উৎসবের ভিডিও তুলে তাই তার বাড়িতে সব কিছু দেখাতে নিয়ে গেলে যে কি আনন্দ হয় তার। যারা শহরে বাস করে তাদের জন্য ছবি ভাগাভাগি করা এবং সামাজিক মিডিয়ায় লেখালেখি হচ্ছে এসব গুরুত্বপূর্ণ ঐতিহ্য সম্বন্ধে তাদের অভিজ্ঞতা ও বোধজ্ঞানের পরিধি বাড়ানো। ইন্টারনেট যদি না থাকত তাহলে আমরা কি আর কোনো উপায়ে জীবিকার তাগিদে শহরে চলে যেতে বাধ্য জনসমুদ্রকে এই জ্ঞান দিতে পারতাম? কতজন শহরের বাসিন্দা ঐতিহ্যপূর্ণ উৎসব সম্বন্ধে ইন্টারনেটে খোঁজ করে এবং তারপর অপেক্ষাকৃত গ্রামীণ এলাকায় গিয়ে অভিজ্ঞতা ভাগাভাগি করার সিদ্ধান্ত নেয়, তা দেখা এক বিস্ময়কর ব্যাপার। এটা তাদের কাছে সম্পূর্ণ এক নতুন পৃথিবী এবং প্রযুক্তির সাহায্য ছাড়া আমাদের ঐতিহ্য আর কতদিন টিকে থাকবে?
আমার প্রিয় উৎসব হল বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ। শুধু দেশেই নয়, বিদেশেও পহেলা বৈশাখ পালিত হয় এবং আমার পরিবারের লোকজন তাদের অভিজ্ঞতা সবার সঙ্গে সামাজিক মিডিয়াতে ভাগাভাগি করে। সাম্প্রতিক বছরগুলোতে সকালের নাস্তায় ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়ার প্রথার মাধ্যমে দিনটি শুরু হয় এবং এসব মুখরোচক খাবারের ছবি ইন্টারনেটের সর্বত্র দেখা যায়। ঢাকার মতো বড় বড় শহরের লোকজন রং বেরঙের পোশাক পরে শোভাযাত্রায় যোগ দিয়ে নববর্ষকে স্বাগত জানায় এবং সেগুলোর ভিডিও ইউটিউবে ঢুকিয়ে পৃথিবীর সবার সঙ্গে ভাগাভাগি করতে পারে। সশরীরে উপস্থিত না থেকেও সমাজ ও সংস্কৃতির সঙ্গে একাত্মতা বোধ করার কি এক দারুণ উপায়। বাঙালি সমাজের বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় এবং সামাজিক মিডিয়াতে বিভিন্ন পর্বের প্রচারণায় পর্যটকরা আকৃষ্ট হয়ে এসব দেখতে আসে এবং আনন্দ উল্লাসে যোগ দেয়। মেলায় লোকজন পিঠা উৎসব, যাত্রা, নাগরদোলা ও পুতুল নাচ উপভোগ করে। প্রাচীনকালে এই দিনটি হালখাতা উৎসব নামে ব্যবসায়ীদের কাছে পরিচিত ছিল। ওই দিন তারা হালখাতা খুলত আর সবাইকে মিষ্টিমুখ করাত। সশরীরে অথবা অনলাইনে সবার সঙ্গে মিলেমিশে এই উৎসবটি পালন করার মধ্যেই আমি পাই অপার আনন্দ ও সুখ।
End of recording.